শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আপনি জানেন যে আমরা কিতাব পাঠের এই যাত্রায় এখন ইঞ্জিল শরীফ অধ্যয়ন করছি। এই কিতাবটি মসিহের দুনিয়াতে আসার সুখবরের সাথে জড়িত, যিনি আদম সন্তানদের শয়তান এবং গুনাহের হাত থেকে রক্ষা করার জন্য এসেছিলেন। আমাদের শেষের অনুষ্ঠানে আমরা দেখেছি যে ঈসা শহর পরিদর্শন করা শুরু করেছিল, শিক্ষা দিচ্ছিল এবং লোকদের মধ্যে থেকে রোগ সুস্থ করছিল। তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আমরা আজকে মসিহের বিষয়ে বর্ণনা করব যে কেন তার শিক্ষা এবং কাজ সেই সব নবীদের থেকে আলাদা ছিল যারা তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। ঈসার কোনো স্ত্রী ছিল না, কোনো ঘর ছিল না এবং তিনি জাগতিকভাবে ধনীও ছিলেন না। তিনি সকলের থেকে আলাদা ছিলেন। শুধুমাত্র একটি বিষয় তার জন্য গুরুত্বপূর্ণ ছিল, যিনি তাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূর্ণ করা, আল্লাহর দেওয়া দায়িত্ব পূর্ণ করা। মার্ক লিখিত সুষমাচারের প্রথম অধ্যায়ে কিতাব বলে,
ঈসা ও তার সাহাবীরা কফরনাহুম শহরে গেলেন। পরে বিশ্রামবারে ঈসা মজলিশখানায় গিয়ে শিক্ষা দিতে লাগলেন। লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি আলেমদের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেই রকম লোকের মতোই শিক্ষা দিচ্ছিলেন। সেই সময় ভূতে পাওয়া একজন লোক সেই মজলিশখানার মধ্যে ছিল। সে চিৎকার করে বলল, ওহে নাসরতের ঈসা, আমাদের সঙ্গে আপনার কি দরকার? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনিই তো আল্লাহর সেই পবিত্র জন। ঈসা তখন সে ভূতকে ধমক দিয়ে বললেন, চুপ করো, ওর মধ্য থেকে বের হয়ে যাও। সেই ভূত তখন লোকটাকে মুচড়ে ধরল এবং জোরে চিৎকার করে তার মধ্য থেকে বের হয়ে গেল। এই ঘটনা দেখে লোকেরা এমন আশ্চর্য হল যে তারা নিজেদের মধ্যে বলতে লাগল, এইসব কি ব্যাপার? এই অধিকার ভরা নতুন শিক্ষাই বা কি? এমনকি ভূতদেরও তিনি হুকুম দেন আর তারা তার কথা শুনতে বাধ্য হয়। এতে গালিল প্রদেশের সব জায়গায় ঈসার কথা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল।
ঈসার শিক্ষা শরীয়তের ওস্তাদদের শিক্ষা হতে অনেক ভিন্ন ছিল। যারা মজলিশখানায় ঈসার শিক্ষা শুনছিলেন তারা সবাই অনেক আশ্চর্য হলেন, কারণ ঈসা অধিকারের সাথে শিক্ষা দিচ্ছিলেন যা শরীয়তের ওস্তাদরা পারতেন না। আপনি কি শরীয়তের ওস্তাদদের কথা জানেন? তারা তৌরাত, জবুর এবং অন্যান্য নবীদের কিতাব বর্ণনা করতেন। যাই হোক, তাদের বেশিরভাগ ওস্তাদেরা নবীদের কিতাব সম্পর্কে সঠিকভাবে বর্ণনা করতে পারতেন না, কারণ তারা আসলে এই সকল বিষয়ে বুঝতেন না। তারা যা বুঝতেন তা হচ্ছে তাদের ধর্মীয় কাজ এবং পূর্বপুরুষদের সংস্কৃতি, কিন্তু তারা আল্লাহর কালাম সম্পর্কে জানতেন না। এই ধর্মীয় দক্ষতার মানুষেরা আল্লাহকে শুধু মুখেই বিশ্বাস করত, কিন্তু আল্লাহর কালামকে মহব্বত করত না। এইভাবে যখন ঈসা মজলিশখানায় প্রবেশ করলেন এবং অধিকার ও স্পষ্টতার সাথে বর্ণনা করা শুরু করলেন, তখন ওস্তাদেরা লজ্জা পেলেন। এই লজ্জাকর পরিস্থিতিতে মজলিশখানার লোকেরা তার কথা এবং কাজে আশ্চর্য হতে লাগল আর একে অপরকে জিজ্ঞাসা করতে লাগল, ইনি কে? তিনি কোথা থেকে এই নতুন শিক্ষা পেলেন? তিনি কিভাবে অধিকারের সাথে শিক্ষা দেয়? এমনকি তারা বদরুহকে হুকুম করে আর তারা চলে যায়। আমরা কখনো এরকমটি দেখিনি। এই লোকটির মতো করে এর আগে কেউ কখনো শিক্ষা দেয়নি, কেউ এর আগে তার মতো কাজ করেনি। সত্যিই যখন থেকে আদম এবং হাওয়া গুনাহ করলেন তখন থেকে ঈসার কেরামতি কাজ পর্যন্ত এরকম শক্তিশালী কাউকে দেখা যায়নি, কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে যে একজন লোক একটি হুকুম করছে আর শয়তান এবং বদরুহ পালিয়ে যাচ্ছে। শুধুমাত্র বেহেস থেকে আসা মসিহই এই কাজটি করতে পারে। আপনি শুনেছেন যে ভূতগ্রস্ত লোকটি ঈসাকে কি বলেছিল? সে চিৎকার করে বলেছিল, ওহে নাসরতের ঈসা, আমাদের সঙ্গে আপনার কি দরকার? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনিই তো আল্লাহর সেই পবিত্র জন। বদরুহ জানত ঈসা কোথা থেকে এসেছিলেন এবং তিনি কে। যাই হোক, বেশিরভাগ লোক জানত না আসলে ঈসা কে ছিল। শয়তান এবং তার বদ ফেরেস্তারা প্রভু ঈসাকে ভয় পেত, কারণ তারা নির্দিষ্ট করে জানত তিনি হচ্ছে সেই আল্লাহর কালাম যার দ্বারা আল্লাহ শুরুতে আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন। তারা জানত যে ঈসা সেই অধিকারের একজন যিনি চাইলেই তাদেরকে চিরস্থায়ী আগুনে নিক্ষেপ করতে পারবে, যার কারণে তারা ঈসার নামে ভয়ে কাঁপত। আসুন আমরা প্রথম অধ্যায়ে চালিয়ে যাই। কিতাব বলে,
পরে তারা মজলিশখানা থেকে বের হয়ে শিমন ও আন্দ্রিয়ের বাড়িতে গেলেন। ইয়াকুব এবং ইউহন্নাও তাদের সঙ্গে ছিলেন। শিমনের শাশুড়ির জ্বর হয়েছিল বলে তিনি শুয়েছিলেন। ঈসা আসামাত্রই তার কথা তাকে বলা হল। তখন ঈসা তার কাছে গিয়ে হাত ধরে তাকে তুললেন, তাতে তার জ্বর ছেড়ে গেল এবং তিনি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। সেই দিন সূর্য ডুবে গেলে পর সন্ধ্যাবেলা লোকেরা সব রোগীদের ও ভূতে পাওয়া লোকদের ঈসার কাছে আনল। শহরের সব লোক তখন সেই বাড়ির দরজার কাছে এসে জমায়েত হল। ঈসা অনেক রকমের রোগীকে সুস্থ করলেন এবং অনেক ভূত ছাড়ালেন। তিনি ভূতদের কথা বলতে দিলেন না, কারণ সেই ভূতেরা জানত তিনি কে। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই ঈসা উঠলেন এবং ঘর ছেড়ে একটা নির্জন জায়গায় গিয়ে মুনাজাত করতে লাগলেন। শিমন ও তার সঙ্গীরা ঈসাকে তালাশ করছিলেন। পরে তাকে তালাশ করে পেয়ে বললেন, সবাই আপনাকে তালাশ করছে। ঈসা তাদের বললেন, চলো আমরা কাছের গ্রামগুলোতে যাই, যেন আমি সেখানেও তাবলিগ করতে পারি, কারণ সেই জন্যই তো আমি এসেছি। এইভাবে ঈসা গালিলের সব জায়গায় গিয়ে ইহুদিদের মজলিশখানাগুলোতে তাবলিগ করলেন এবং ভূত দূর করলেন। পরে একজন চর্মরোগী ঈসার কাছে এসে তার সামনে হাঁটু পেতে বলল, আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। লোকটির উপর ঈসার খুব মমতা হল। তিনি হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি পাক সাফ হও। আর তখনই তার চর্মরোগ ভালো হয়ে গেল।
এইভাবে ঈসা লোকদের রোগ এবং দুর্বলতা সুস্থ করতে লাগলেন। আদম সন্তানদের প্রতি মমতা প্রকাশ করতে লাগলেন, কারণ তারা চিন্তিত এবং সাহায্যবিহীন ভেড়ার মতো ছিল যাদের কোনো রাখাল ছিল না। ঈসার এই কেরামতি কাজের পিছনে আরও একটি কারণ ছিল। ঈসা লোকদের রোগ সুস্থ করেছিলেন এবং ভূত তাড়াচ্ছিলেন, কারণ তিনি আদম সন্তানদের কাছে প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি সেই মসীহ যার সম্পর্কে নবীদের মাধ্যমে আল্লাহ বহু বছর আগে ওয়াদা করেছিলেন। আমরা ইতিমধ্যে পড়েছি যে ঈসাইয়া নবী ঈসার জন্মের বহু বছর পূর্বে লিখেছিলেন, যখন মসীহ আসবেন
তখন অন্ধদের চোখ খুলে যাবে, বধিরদের কান বন্ধ থাকবে না, তখন খোড়ারা হরিণের মতো লাফাবে, বোবাদের জীব আনন্দে চিৎকার করবে।
এই কালামের দ্বারা ঈসাইয়া ঘোষণা করেছিলেন যে মসীহ এমন সব কেরামতি কাজ করবেন যা এর আগে কেউ কোনোদিন কখনোই করেননি। আমরা ইতিমধ্যে দেখেছি যে আল্লাহ কিভাবে মুসা এবং ইলিয়াসকে কেরামতি কাজের ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু সেই দুইজন নবীর কেরামতির সাথে ঈসার কেরামতি কাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মুসা এবং ইলিয়াস নিজের শক্তিতে কোনো কেরামতি কাজ করেননি। যাই হোক, ঈসা আল্লাহর শক্তিতে পরিপূর্ণ ছিলেন, কারণ তিনি নিজেই আল্লাহর শক্তি ছিলেন। মার্ক লিখিত সুসমাচারের দ্বিতীয় অধ্যায়ে কিতাব বলে,
কয়েকদিন পর ঈসা আবার কফরনাহুমে গেলেন। লোকেরা শুনল তিনি ঘরে আছেন। তখন এত লোক সেখানে জমায়েত হল যে ঘর তো দূরের কথা, দরজার বাইরেও আর জায়গা রইল না। ঈসা লোকদের কাছে আল্লাহর কালাম তাবলিগ করছিলেন, এমন সময় কয়েকজন লোক একজন অবশ রোগীকে তার কাছে নিয়ে আসল। চারজন লোক তাকে বয়ে আনছিল, কিন্তু ভিড়ের জন্য তারা তাকে ঈসার কাছে নিয়ে যেতে পারল না। এই জন্য ঈসা যেখানে ছিলেন ঠিক তার উপরের ছাদের কিছু অংশ তারা সরিয়ে ফেলল। তারপর সেই খোলা জায়গা দিয়ে মাদুরশুদ্ধই সেই অবশ রোগীকে নিচে নামিয়ে দিল। তারা ঈমান এনেছে দেখে ঈসা সেই অবশ রোগীকে বললেন, বাছা, তোমার গুনাহ মাফ করা হল। সেখানে কয়েকজন আলেম বসেছিলেন। তারা মনে মনে ভাবছিলেন, লোকটা এই রকম কথা বলছে কেন? সে তো কুফরি করছে। একমাত্র আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারে? তারা যে ওইসব কথা ভাবছেন তা ঈসা নিজের অন্তরে তখনই বুঝতে পারলেন। এই জন্য তিনি তাদের বললেন, আপনারা কেন মনে মনে ওইসব কথা ভাবছেন? এই অবশরোগীকে কোনটা বলা সহজ, তোমার গুনাহ মাফ করা হল, না ওঠো তোমার মাদুর তুলে নিয়ে হেঁটে বেড়াও? কিন্তু আপনারা যেন জানতে পারেন, দুনিয়াতে গুনাহ মাফ করবার ক্ষমতা ইবনে আদমের আছে। এই পর্যন্ত বলে তিনি সেই অবশরোগীকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো তোমার মাদুর তুলে নিয়ে বাড়ি চলে যাও। তখনই সেই লোকটি উঠে তার মাদুর তুলে নিল এবং সকলের সামনেই বাইরে চলে গেল। এতে সবাই আশ্চর্য হয়ে আল্লাহর প্রশংসা করে বলল, আমরা কখনো এই রকম দেখিনি।
এই অংশে আমরা দেখতে পাই ঈসার শক্তি শুধুমাত্র লোকদের অসুস্থ দেহ সুস্থ করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কিন্তু তার ক্ষমতা ছিল মানুষদের গুনাহের দিল সুস্থ করার। ঈসা একজন মহান আরোগ্যদাতা ছিলেন, যিনি জানতেন সেই খোরা লোকটির শুধুমাত্র পায়ই সমস্যা ছিল না, কিন্তু তার দিলেও সমস্যা ছিল, যার কারণে ঈসা তাকে প্রথমে বললেন, বাছা তোমার গুনাহ মাফ করা হল। যখন ঈসা এই কথাটি বললেন তখন শরীয়তের ওস্তাদেরা কি মনে করলেন? তারা নিজেদের মাঝে এই কথা বলতে লাগলেন, ঈসা কুফরি করছে, আল্লাহ ছাড়া কেউ গুনাহের মাপ করতে পারে না। একভাবে তাদের এই চিন্তা সত্যি, আবার আরেক দিক থেকে তা মিথ্যা। আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাপ করতে পারে না। যাই হোক, যখন শরীয়তের ওস্তাদেরা চিন্তা করেছিলেন যে ঈসা আল্লাহর বিরুদ্ধে কুফরি করছে, তা মোটেও ঠিক ছিল না, কারণ তারা বুঝতে পারেনি যে ঈসা ছিলেন সেই মধ্যস্থতাকারী যাকে আল্লাহর সম্মুখে গুনাহগারদের অধিকার প্রতিষ্ঠিত করতে পাঠানো হয়েছিল। ঈসা ছিলেন আল্লাহর কালাম, যার কারণে ঈসা বলেছিলেন, তোমার গুনাহ মাপ করা হল। আসলে কথাটি আল্লাহ নিজেই বলেছিলেন, তোমার গুনাহ মাপ করা হল। ঈসা ছিলেন দুনিয়াতে আল্লাহর কালাম। শুধুমাত্র তাই না, ঈসার জন্ম এই জন্য হয়েছিল যাতে তিনি তার জীবনকে একটি নিখুঁত কুরবানি রূপে দিতে পারে, যেন চিরকালের জন্য গুনাহ দূর হয়ে যায়। যেভাবে একজন আব্বা তার ছেলেকে কাজ করার জন্য এবং কথা বলার অধিকার দিয়ে থাকেন, তেমনি আল্লাহ ঈসাকে গুনাহ মাপ করার ক্ষমতা দিয়েছিলেন। গুনাহ মাপ করার ক্ষমতা শুধুমাত্র ঈসার মধ্যেই পাওয়া গিয়েছে, কিন্তু শরীয়তের ওস্তাদেরা এই বিষয়টির উপর ঈমান আনেননি। শ্রোতাবন্ধু, আমাদের হাতে আর অল্প সময় আছে, তাই আসুন এই আয়াতগুলো লক্ষ্য করা যাক।
ঈসা যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন পথে মথি নামে একজন লোককে খাজনা আদায় করবার ঘরে বসে থাকতে দেখলেন। ঈসা তাকে বললেন, এসো আমার উম্মত হও। মথি তখনই উঠে তার সঙ্গে গেলেন। পরে ঈসা লেবির বাড়িতে খেতে বসলেন। তখন অনেক খাজনা আদায়কারী ও খারাপ লোকেরাও ঈসা ও তার সাহাবিদের সঙ্গে খেতে বসল, কারণ অনেক লোক ঈসার সঙ্গে সঙ্গে যাচ্ছিল। ফরিসি দলের আলেমেরা যখন দেখলেন ঈসা খাজনা আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাচ্ছেন, তখন তারা তার সাহাবিদের বললেন, উনি খাজনা আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করেন কেন? এই কথা শুনে ঈসা সেই আলেমদের বললেন, সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরং গুনাহগারদেরকেই ডাকতে এসেছি।
এই কালামে দেখা যায় ঈসা একজন মহান আরোগ্যদাতা ছিলেন, যিনি শরীয়তের ওস্তাদদের দেখাতে চেয়েছিলেন যে তারা তাদের গুনাহের জন্য অসুস্থ রয়েছে, কিন্তু এই ধর্মীয় নেতারা তাদের গুনাহ বুঝতে পারেনি। এমনকি তারা ঈসাকে টিটকারি দিয়েছিল, কারণ তিনি খাজনা আদায়কারী এবং যাদেরকে গুনাহগার হিসাবে ধরা হতো তাদের সাথে বসত। যাই হোক, গুনাহগারদের সাথে বসা এবং গুনাহ থেকে সুস্থ করার জন্যই ঈসার জন্ম হয়েছিল। আপনার কি মনে হয় আপনি কি গুনাহ নামের মারাত্মক রোগ নিয়ে জন্ম নিয়েছেন? আপনার মধ্যে গুনাহ থাকার অর্থ হচ্ছে অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর পবিত্র একজনের সম্মুখে বিচারের জন্য আসতে হবে। কিন্তু আল্লাহর প্রশংসা হোক, একজন আছে যিনি আপনার দিলের গুনাহ মাপ করতে পারেন। আপনি কি জানেন তিনি কে? হ্যাঁ, তিনি হচ্ছেন ঈসা মসীহ, যিনি নিজে নিষ্পাপ এবং যিনি দুনিয়াতে আদম সন্তানদের গুনাহ থেকে মুক্ত করতে এসেছিলেন। ঈসার সম্মুখে আপনার গুনাহ সুস্থ হতে পারে, কিন্তু প্রথমে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি গুনাহের রোগে আক্রান্ত। শুধুমাত্র তারাই ডাক্তারের কাছে যায় যারা বুঝতে পারে তারা অসুস্থ। ঠিক একইভাবে শুধুমাত্র যারা বুঝতে পারে যে তারা গুনাহগার তারাই ঈসার কাছে আসে, যিনি গুনাহগারদের নাজাতদাতা। ঈসা তাদের জন্য আসেনি যারা মনে করে যে তারা ধার্মিক, কিন্তু তাদের জন্য এসেছেন যারা মনে করেন তারা গুনাহগার, যার কারণে তিনি শরীয়তের ওস্তাদদের বলেছিলেন যে সুস্থদের জন্য ডাক্তারদের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরং গুনাহগারদেরই ডাকতে এসেছি।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
শ্রোতা বন্ধু, এখানেই আমাদের আজকে শেষ করতে হবে। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আল্লাহর ইচ্ছায় আমরা সুখবর থেকে কিছু চমৎকার এবং গভীর বাক্য শুনব, যা ঈসার মুখ থেকে বের হয়েছে, যিনি গুনাহগারদের আরোগ্যকর্তা। প্রভু শরীয়তের ওস্তাদদের যে কথা বলেছিলেন তা চিন্তা করার মধ্যে দিয়ে আল্লাহ আপনাদের রহমত দান করুন।
সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরং গুনাহগারদেরই ডাকতে এসেছি।